أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Lord Mayors, Honorable MPs,
Mayorgun, MPgun, এবং ধর্মীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার অশেষ শান্তি আপনাদের উপর বর্ষিত হোক। আমরা পুনরায় এখানে এই হলে একত্রিত হয়েছি, একে অন্যের মতামত সম্পর্কে জানার জন্য, শোনার জন্য। আমি সাংসদদের কাছে কৃতজ্ঞ যারা এখানে জামাত সম্পর্কে সদয় মতামত ব্যক্ত করেছেন, আর যারা এখানে শোনার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন আপনাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং সম্পর্ক প্রকাশের জন্য এখানে একত্রিত হয়েছেন। আমি সর্বপ্রথম আপনাদের মতো সদয় লোকদের কাছে আমি কৃতজ্ঞ। কিছু যারা আমাদের পর্যায়ে অনেকেই পরিচিত, যারা অনেকে আছেন যারা অপরিচিত, যারা আমাদের আমন্ত্রণ জানিয়ে এখানে আমন্ত্রণকে গ্রহণ করতে এখানে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্য যেভাবে আমি বলেছি, আপনারা আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশের জন্য এসেছেন, আপনাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আছে আমাদের সাথে, সম্পর্ক আছে, এটা প্রকাশের জন্য এসেছেন যেন আমরা সম্মিলিতভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। এই যুগে যখন কিছু অপশক্তি শান্তিকে ধ্বংস করছে, শত্রুতার প্রচার করছে পরস্পরের বিরুদ্ধে, তারা ঘৃণার দেয়াল গড়ছে, এমন সময় এই ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই, ইসলাম হোক বা খ্রিস্টান ধর্ম হোক না কেন, বা হিন্দু ধর্ম হোক, যেই কোন ধর্মই হোক না কেন, পৃথিবীর কোন ধর্ম শান্তিকে ধ্বংস করার পক্ষে কথা বলে না, ধ্বংস করার পক্ষপাতী না। প্রত্যেক ধর্ম ঘৃণাকে, অশান্তিকে ঘৃণা করে, প্রত্যেক হৃদয় শান্তিকে ভালোবাসে, প্রত্যেক সৎ প্রকৃতির মানুষ চায় যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেকেই এই লক্ষ্য অর্জনের জন্য, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লক্ষ্য অর্জনের জন্য ব্যাকুল। আপনাদের অনেকেই নিজ নিজ গণ্ডিতে শান্তির প্রতিষ্ঠার জন্য অবশ্যই কাজ করছেন, তাই আমাদের এখানে সমবেত হওয়া একই লক্ষ্যে, একই উদ্দেশ্যে, মানবতা সম্মিলিতভাবে যে উদ্দেশ্যে কাজ করছে। গত কয়েক বছর ধরে এই যে শান্তি সম্মেলন হচ্ছে, এটি আহমদিয়া মুসলিম জামাতের একটি স্থায়ী বৈশিষ্ট্য, যে জামাত শান্তি, যে জামাত শান্তিকে ভালোবাসে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই পটভূমিতে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরব আমার বিশ্বাসের নিরিখে, কেননা এই বস্তুবাদী জগতে ধর্ম, বিশেষ করে ইসলামকে অভিযুক্ত করা হয় যে ইসলাম মানুষের ভিতর দলাদলি, হানাহানি সৃষ্টি করছে। অথচ ইসলামী শিক্ষা হল মানুষের হৃদয় উন্নয়নের জন্য পাক পবিত্র বিশ্বাস এবং ধারণা থাকতে হবে, শান্তি পক্ষে ইসলাম কাজ করতে হবে। দুর্ভাগ্যবশত যারা মুসলমান এবং যারা ইসলামের বাহিরে তারা তাদের উভয় ইসলামের আকর্ষণীয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে, ইসলামের আকর্ষণীয় ভাবমূর্তিকে পদদলিত করছে। যদি কোনো জুলুম অত্যাচার বা অন্যায় এক পক্ষ করে থাকে, দ্বিতীয় পক্ষ ঘৃণার এবং হিংসার অগ্নি ছড়ানোর চেষ্টা করেছে। আজকে একমাত্র জামাতে আহমদিয়াই উভয় পক্ষকে বলছে যে মুসলমানদের তথাকথিত আলেমেরাও ইসলামের আকর্ষণীয় সুন্দর শিক্ষাকে বোঝেনি, আর কিছু অমুসলিমও সত্যিকার অর্থে সত্য সন্ধানে ইনসাফের আশ্রয় নেয়নি, সুবিচার করেনি। 1897 সনে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম ইসলাম সম্পর্কে একটা পুস্তিকার আকারে একটা পয়গাম পাঠিয়েছেন রানী ভিক্টোরিয়ার কাছে তার ডায়মন্ড জুবলির সময়, এবং তাকে নিশ্চয়তা দিয়েছেন যে আমি আপনাদের অনুগত। আর একই সাথে তিনি এই কথা বলেছেন যে আমি কথা বিশ্বাস করি যে কিছু অজ্ঞ মুসলমানের আচরণ মোটেই ভালো নয়, তাদের ভিতর অনেক নির্বোধের আচার আচরণ রয়েছে, যেমন অনেক বর্বর মুসলমান রক্ত ঝরানোকে জেহাদের নাম দিয়ে থাকে। এক ন্যায় বিচারক শাসকের বিরুদ্ধে দাঁড়ানো এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে বিদ্রোহ, এটি জেহাদ নয়। আর যে অঙ্গীকারকে ভঙ্গ করে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তনে কাজের পরিবর্তে নিরীহ মানুষকে হত্যা করে সে বিদ্রোহী, তাকে বিদ্রোহী আখ্যা দেওয়া হয়, তাকে বিজয়ী নয়। একই সাথে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা সে সময়কার কিছু মুসলিমের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিছু খ্রিস্টান পাদ্রীর এতে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের দৃষ্টি তিনি আকর্ষণ করেন। খ্রিস্টান পাদ্রী জেহাদের দৃষ্টিভঙ্গিকে ভুলভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে ভুল ভূমিকা রেখেছিল। আমরা দেখি পৃথিবীর কোন সংবাদ মাধ্যম এবং কিছু তথাকথিত শিক্ষিত মানুষ একই ধরনের অন্যায় অবৈধ ভূমিকা পালন করছে, এবং তথাকথিত জেহাদের কথা বলে কোরআনের নামে। এর ফলে কিছু ধর্মের কিছু অজ্ঞ অনুসারী এর ফলে অজ্ঞ আচরণ করছে। কিছু অজ্ঞ মুসলমান মনে করে যে তাদের আলেমেরা যেহেতু তাদেরকে জেহাদের জন্য ডাকছে, আর ইসলামের বিরোধীরাও একই কথা বলছে যে কোরআন জেহাদের শিক্ষা দেয় এবং বলে যে কোরআন সব বিষয়ে নির্দয় শিক্ষা দিয়ে থাকে, নমনীয় বা কোমলতা বলতে নেই। কোরআনকে যথাযথভাবে না পড়ে, কোরআনের শিক্ষা কি তা বিশ্লেষণ না করে তারা বর্বরতামূলক আচরণের আশ্রয়ে হত্যার খুনাখুনির পন্থা এবং রাস্তা তারা অনুসরণ করে। আপনারা হয়তো শুনে থাকবেন কয়েকদিন পূর্বে ডেনমার্কের কোন পত্রপত্রিকায় পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছেপেছে, আর ইসলামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্নাম করার চেষ্টা করেছে। এর ফলে কি পারস্পরিক ভালোবাসার সম্প্রীতির উন্নতি হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? হল্যান্ডের যে সাংসদ কোরআন সম্পর্কে যে ফিল্ম তৈরি করছে, এটি কি শত্রুতার অগ্নিকে আরো প্রজ্বলিত করবে না? এক মুসলমান কখনো কোন নবীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে না, কারণ আমরা সব নবীকে বিশ্বাস করি, বিশেষ করে আমরা সব নবীর নবুয়তে বিশ্বাস করি, বিশেষ করে আহমদী মুসলমানরা পৃথিবীর সকল মুসলমান সকল নবীকে বিশ্বাস করে, সাধারণ কোন মুসলমানের তুলনায় বেশি বিশ্বাস করে। সব সব নবীকে বিশ্বাস করা এবং সব নবী সহ মোহাম্মদ রাসূলকে বিশ্বাস করা, আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, যিনি যুগের প্রতিষ্ঠাত মসীহ এবং সংস্কারক, সকল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা বিশ্বাস করি, একই সাথে যিনি পৃথিবীতে শান্তি ভালোবাসা সম্প্রীতির প্রচারের জন্য এসেছেন এবং প্রচার করছে। আহমদিয়া জামাতের শত বছরের অধিককালের ইতিহাস এ কথার সাক্ষী যে আমরা সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তির প্রবক্তা। আমি জিহাদ হযরত মসীহ মওউদ ইসলামের লেখনী থেকে জিহাদ সম্পর্কে কিছু উদ্ধৃতি দিয়েছি, কে যেন মনে না করে যে আমরা এই যে কথাগুলো বলছি সমাজের স্রোতে পরিবর্তিত স্রোতের সাথে খাপ খাওয়ানোর জন্য বলছি, এমন নয়। এটি আহমদিয়া জামাতের বিশ্বাস প্রথম দিন থেকেই চলে আসছে এবং কোরআনি শিক্ষা সম্মত বিশ্বাস এটি। এক প্রশ্নের উত্তরে ডাচ সাংসদ উইল্লার বলেছেন, কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, যখন তুমি শত্রুদের সাথে যুদ্ধে তোমার মুখোমুখি হয়, যখন বিরুদ্ধবাদীদের ঘাড়ে আঘাত করো, রক্ত ঝরাও এবং তাদেরকে যখন পরাজিত করো, তখন তাদেরকে এরপর তাদেরকে হয়তো ঋণ নিয়ে ছেড়ে দাও বা এহসান করে ছেড়ে দাও, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয়। আর আল্লাহ তাআলা আল্লাহ যদি চাইতেন তিনি নিজেই তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন। এটি কোরআনের সূরা মুহাম্মদের 5 নম্বর আয়াত। এই আয়াতটি যদি আপনারা সুবিচার দৃষ্টিতে দেখেন তাহলে আপনারা নিজেরাই বলুন যে যুদ্ধে কি মানুষ মারা যায় না। মিস্টার ওয়েল্ডার কি দেখেনি যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে? শুধু শুধু মুসলমানরা কি হত্যা করছে ইরাকে এবং আফগানিস্তানে, ফিলিস্তিনে? কোরআনে করিম শুধু এই কথা বলছে যে পরিস্থিতি এবং পরিবেশ অনুসারে আমি এখন যে আয়াত উদ্ধৃত করেছি, আয়াতের একমাত্র অর্থ হল যদি তুমি যুদ্ধে ময়দানে থাকো আর সেই যুদ্ধ যদি প্রতিরক্ষামূলক হয় তাহলে কোন প্রকারের ভীরুতা প্রদর্শন করবে না, বীরত্ব দেখাও এবং যতক্ষণ শান্তি প্রতিষ্ঠিত না হয় যুদ্ধ করো। যদি যুদ্ধের পরিবেশ পরিস্থিতি না হয় কাউকে বন্দী করবে না, এর অর্থ হল কাউকে বিনা কারণে, যখন রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া কাউকে বন্দী করার অনুমতি নেই। এরপর যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আচরণ করেছেন সেগুলো দেখো, আর তার আচরণ ছিল হয়তো তাদেরকে এহসান করে ছেড়ে দেয়া বা মুক্তিপণ নেওয়া। আর যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হয়, কোনোভাবে যুদ্ধবন্দীদেরকে অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখার অনুমতি নেই। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা বলেছেন যে বিনা কারণে অনর্থক সমালোচনা করা, অন্যের ভুল ত্রুটি এবং সন্ধান করা, দোষারোপ করা, এটি পৃথিবীকে শান্তির সহায়ক নয়। যদি কোরআনের কোন শিক্ষা অস্পষ্ট হয় তাহলে সেই ধর্ম বা কোরআন কোন ধর্মের শিক্ষা যদি অস্পষ্ট হয় সেই ধর্মের অনুসারীদের তা জিজ্ঞেস করা উচিত। যেহেতু সবার জ্ঞান নেই তাই যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, কেননা আমি পূর্বেই বলেছি যে সাধারণ মানুষের অধিকাংশ মানুষ বিভ্রান্ত মোল্লাদেরকে অনুসরণ করে যারা ইসলামকে দুর্নাম করে রেখেছে। যাই হোক, যদি মিস্টার ওয়েল্ডার এটি যদি না বোঝেন তাহলে তার এটি পুরোপুরি ইনভেস্টিগেট করা উচিত ছিল। ইসলামের ইতিহাস এই কথার সাক্ষ্য বহন করে এবং ঐতিহাসিকরা এই কথা স্বীকার করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুদ্ধবন্দীদের প্রতি সদয় ব্যবহার করেছেন, সকল যুদ্ধে সদয় ব্যবহার করেছেন। মুসলিমের বিরুদ্ধে মক্কাবাসীদের সাথে মুসলমানদের যে প্রথম যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে শিক্ষিত বন্দীদেরকে মুক্ত করা হয়েছে, তারা অশিক্ষিত মুসলমানদের শিখিয়ে পড়ালেখা শিখিয়েছে এবং এই কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এটি থেকে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার প্রতি কত সহানুভূতি রাখতেন, আর একই সাথে শিক্ষাকে জ্ঞানকে যে তিনি কত গুরুত্ব দিতেন সেই দিকেও ইশারা করে। শান্তি প্রতিষ্ঠার জন্য একটা জিনিসকে জিনিসের সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, ভুল ব্যাখ্যা না করে। গিল্ডারকে জামাতে আহমদিয়া এটি স্পষ্টভাবে বুঝিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের আবেগ অনুভূতির প্রতি সে কোনো পরোয়া করেনি। সে ইসলামকে দোষারোপ করার ধৃষ্টতা দেখিয়েছে, পৃথিবীর শান্তি নষ্ট করছে। সে কোরআনের আয়াত কেন দেখে, এই আয়াত কেন দেখে না যে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যে অপরাধ করে অপরাধের শাস্তি চতরা যতটা সে অপরাধ করে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে উদ্দেশ্য, কিন্তু ক্ষমার শর্ত হতে হবে সংশোধন। যদি সংশোধনকে সামনে রেখে কোনো ব্যক্তি ক্ষমা করে সে অবশ্যই প্রতিদান এবং পুরস্কার পাবে আল্লাহ তাআলার কাছে। সূরা শুরা ইসলামের শিক্ষা হলো তোমার দায়িত্ব হলো সংশোধন। যদি ক্ষমার ফলে সংশোধন হয় তাহলে তোমার ক্ষমা করা উচিত, কিন্তু কোন ব্যক্তি যদি পেশাদারি অপরাধী হয়, দাগে মজরিম হয়, যাকে ক্ষমা করলে সমাজে শান্তি নষ্ট হতে পারে, এমন ব্যক্তিকে সংশোধনের জন্য শাস্তি দাও, প্রতিশোধের উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত শত্রুতা, হিংসা, বিদ্বেষ বা ঘৃণা, কোন প্রকারের ঘৃণার যেন শাস্তির ক্ষেত্রে ভূমিকা না থাকে। এ ধরনের মন মানসিকতাই সমাজের শান্তিকে নষ্ট করে, ধ্বংস করে। কোরআন করিম বলে যে হে যারা ঈমান এনেছ তোমরা খোদা তালার পথে তোমরা সহজ সরল কথা বলো এবং ইনসাফের সাথে সাক্ষ্য দাও, কোন জাতির শত্রুতা যেন তোমাকে অন্যায় প্ররোচিত না করে, সবসময় ইনসাফ ন্যায় পরায়ণ হও। এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলা তোমরা যা করেন তা ভালো জানেন। সূরা মায়েদার 9 নম্বর আয়াত। সুতরাং কোন জাতির শত্রুতা যেন তোমাকে তাকওয়া পরিত্যাগে প্ররোচিত না করে। তাকওয়া কি, তাকওয়া কি, রাইচাসনেস কি? তাকওয়া হলো সবকিছু খোদার ভীতি নিয়ে করা এবং খোদার ভালোবাসা নিয়ে সব কাজ করা। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে একান্ত ভালোবাসেন, এই ভালোবাসার কারণেই আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন এই পৃথিবীতে। নবী এবং রাসূল পাঠিয়েছেন যেন মানুষকে শয়তানের জাল থেকে রক্ষা করা যায় এবং মানুষ যেন শয়তানের জাল থেকে মানুষ রেহাই পেতে পারে এবং ভালো কাজ করতে পারে, তারা যেন পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার প্রচার প্রসার করে আর শান্তির তবলিগ করে। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এটি আবশ্যক করেছেন যে মুসলমান শত্রুতার ক্ষেত্রে তাকে এতটা সীমা ছাড়িয়ে যাওয়া উচিত নয় যে কারণে তারা ইনসাফকে ছেড়ে দিতে পারে। আমি আমার সম্মানিত অতিথিদের জিজ্ঞেস করব যে আমার প্রিয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুসলমানদের কাছে নিজ প্রাণের চেয়ে বেশি প্রিয়, তাকে কি আমরা সন্ত্রাসী হিসেবে, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা যায়, বা কোরআন সম্পর্কে কি এই কথা বলা যায় যে ভালোবাসার শিক্ষা এবং যে ভালোবাসা এবং সম্প্রীতির শিক্ষা কোরআন, সেটিকে সমুদ্রে নিক্ষেপ করা উচিত, এক ডেনিশ খ্রিস্টান এই কিতাব যখন প্রচার করা হয়েছে, তিনি বলেছেন যে এই কার্টুনগুলো কোনো প্রতিবেশী সম্পর্কে ভুল একটা পোস্টার লিখে তার দরজায় ঝুলানোর মতো বিষয় যে প্রতিবেশী প্রত্যেকদিন পড়বে, আবার তারপরও বলবে যে আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি, যে পোস্টার ছেপেছে। প্রত্যেক বিবেকবান ব্যক্তি বুঝবে যে এই ধরনের কাজ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তাই শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে পরস্পরের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে হবে এবং সমাজের যে অধিকার আছে সেই অধিকার দিতে হবে। ঘৃণা প্রচার করা খুব সহজ, ঘৃণার প্রচার খুব সহজ, কিন্তু ভালোবাসার বীজ বপন খুবই কঠিন কাজ। আধুনিক মানুষ এত পরস্পর এত কাছে এসে গেছে যে আজকের পৃথিবীতে একটা বাটন প্রেস করেই সারা পৃথিবী সোফাতে বসে সারা পৃথিবীতে কি হচ্ছে সে দেখতে পায়। আজকে গ্লোবাল বিশ্ব ভিলেজ গড়ার যে প্রচেষ্টা হচ্ছে সেই শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি ঘৃণা প্রচারের জন্য, আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে বিশ্ব ভিলেজ প্রতিষ্ঠার চেষ্টা যে হচ্ছে তা শান্তি প্রতিষ্ঠার জন্য হচ্ছে। আমি আপনাদেরকে কোরআনের শিক্ষা দেখাচ্ছি যে কোরআন কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা বলে। কোরআন করিম বলে সমাজের মূল রোগ ব্যাধির কারণ হলো পরস্পরের অধিকারকে পদদলিত করা। কোরআন আমাদেরকে বলে যে অন্যের অধিকারের ব্যাপারে যত্নবান হয়, সমাজের দুর্বল শ্রেণীর অধিকারের ব্যাপারে বিশেষ করে তোমরা যত্নবান হও, তাদের অধিকার প্রদানের যত্নবান হও। কোরআন করিম বলে যে তাদের সম্পদে ফকিরদের এবং মিসকিনদের অধিকার রয়েছে। কোরআনের 51 নম্বর সূরা 20 নম্বর আয়াত। আজকে আমরা পরস্পরের এত কাছে, আমরা দেখছি আমরা সর্ব দরিদ্র দেশে ক্ষুধা এবং অনাহার মানুষকে ভুগতে দেখছি। শুধু সহানুভূতি আজকে যথেষ্ট নয়, আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। কোন এক ব্যক্তি ইচ্ছা সকল ইচ্ছা থাকলেও পৃথিবীর সকল ক্ষুধাকে দূর করতে পারবে না, এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। কয়েকটি এনজিও এর জন্য কাজ করছে, কিন্তু তারা পুরোপুরি এই ক্ষুধা দূর করতে সক্ষম নয়। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সম্পদশালী সরকার এবং তেল সমৃদ্ধ দেশগুলো বা উন্নত দেশগুলো, পাশ্চাত্য উন্নত দেশগুলো নিষ্ঠার সাথে সরকারি পর্যায়ে এই লোকদের সাহায্য যদি না করে, তাহলে অশান্তি কখনো দূর হবে না। অস্ত্র সরবরাহ না করে, অস্ত্রশস্ত্র সরবরাহ না করে এই দেশগুলো, বিশেষ করে আফ্রিকান দেশ যারা সংঘর্ষে লিপ্ত, এই দেশগুলোকে যদি তারা খাদ্য সাহায্য দেয় অস্ত্র না দিয়ে। পৃথিবীর অনেক ধনী দেশে যে অতিরিক্ত খাবার আছে, খাদ্য আছে, এগুলো যদি আফ্রিকান দরিদ্র দেশে দেয় যারা যেখানে সংঘর্ষ রয়েছে, তাহলে সমস্ত অশান্তি দূর হতে পারে। এই সমস্ত দেশগুলোর জন্য উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন করা উচিত। শিক্ষা ও চিকিৎসামূলক সাহায্য দূর দূরান্তের গ্রামে পৌঁছানোর জন্য চেষ্টা করা উচিত। দরিদ্র এবং বঞ্চিত শ্রেণীর যে অধিকার শুধু খাবার পর্যন্ত সীমিত নয়, বরং শিক্ষা এবং উন্নতির ক্ষেত্রেও তাদের সাহায্য করা উচিত, নতুবা অশান্তি আরো বিস্তার ঘটবে। দুর্ভাগ্যবশত দাতা দেশগুলোকে যখন সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাদের শতকরা 70% বাজেট বেতন এবং অন্য অন্য ব্যক্তিগত কাজে তারা খরচ করে ফেলে। সাহায্য যখন কোন দরিদ্র ব্যক্তিকে দেওয়া হয়, তার অবস্থা শুধু যতটা উন্নতি হয় তা হলো সে শুধু মৃত্যুর সে শুধু মৃত্যুর পূর্বেই একটু সাহায্য পায় এবং যখন তার শরীরে অন্য কোনো কাজের আর শক্তি থাকে না। আফ্রিকার বিভিন্ন দেশে কয়েকটি সরকার পাম্প বা টিউব অয়েল লাগিয়েছে সাহায্য করার জন্য, কিন্তু সেই টিউব অয়েল বা সেই পাম্প গুলো কিছুদিন পর আর কাজ করছে না। এগুলোর রিপেয়ার করার জন্য, মেরামতের জন্য কেউ এখন আর যায় না। আমাদের হিউম্যানিটি ফার্স্ট এবং আহমদি ইঞ্জিনিয়াররা প্রকৌশলীরা যখন ইনভেস্টিগেট করেছেন, তাদেরকে বলা হয়েছে যে এই টিউব অয়েল গুলো অন্য কোনো দেশ এগুলো সংস্থাপন করেছে, স্থানীয় সরকারের সামর্থ্য নেই, এগুলো মেরামত করার খরচ অনেক বেশি হবে, খরচ এত বেশি, খরচ অনেক বেশি এবং মেকানিক অনেক খরচ দাবি করে। যাই হোক, আমাদের হিউম্যানিটি ফার্স্ট এবং প্রকৌশলীরা সেই টিউব অয়েল খুব কম খরচে পুনঃসংস্থাপন করেছে। স্থানীয় মানুষ পরিষ্কার পানি দেখে এত আনন্দ পায়। তখন তাদের আনন্দ দেখে আহমদিরা বোঝে যে আমাদের আল্লাহ কেন দরিদ্র মানুষের প্রতি এত যত্নবান হওয়ার শিক্ষা দিয়েছেন। দরিদ্র মানুষের চাহিদা খুব বেশি নয়, বড় না, তাদের চাহিদা যদি পূরণ করা হয় তাহলে সমাজের শান্তির কারণ হতে পারে। তারপর কোরআনে করিম বলে যে তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা ভালো কাজের নির্দেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। সূরা আলে ইমরান 111 নম্বর আয়াত। এটি কোরআনের অনেক বড় একটি দাবি। এর অর্থ হল তোমরা যে কাজ করো সে কাজগুলো এমন কাজ হয় যা মানুষের জন্য কল্যাণকর হয়, শুধু তা যেন তোমার শুধু নিজের জন্য কল্যাণকর না হয়, আর নিজেই শুধু কল্যাণকর কাজ করবো না, বরং অন্যদেরকে কল্যাণকর কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাদেরকে বলো যে শুধু নেকি এবং কল্যাণকর কাজই স্থায়ী হয়, তাই পরস্পরের প্রাপ্য অধিকার দাও। কোরআনে করিম কোথাও বলে না যে তোমাদেরকে শুধু মুসলমানদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, কোরআন বলে যে তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এক ব্যক্তি যে আল্লাহতে বিশ্বাস করে তার বিশ্বাস তখনই সঠিক বিশ্বাস গণ্য হবে যদি সে বিশ্বাস করে যে নেকির ফলে নেকি প্রসার হয় এবং নেকি হল মন্দ কাজ থেকে বিরত রাখা। যদি ইসলামের সমালোচকরা যে সমস্ত মুসলমান জুলুম করে আর ন্যায়সম্মত ভাবে যে সমস্ত মুসলমান কাজ করে না, যদি মানুষ তাদেরকে বলে যে তোমাদের কাজ, তোমাদের কিতাব পরিপন্থী,
the action of those criticizing the founder of Islam and Quran
এটি তারা করে না। যারা ইসলাম বিরোধী তাদের কাছ থেকে স্পষ্টভাবে বোঝা যায় তারা শান্তি চায় না বা শান্তি প্রতিষ্ঠিত করতে চায় না, বরং তারা ঘৃণা প্রসার করতে চায়, প্রচার করতে চায় ইসলামী শিক্ষা। এই পৃথিবীতে এই আয়াতে যে ইসলামী শিক্ষার কথা বলা হয়েছে তা হল মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং ভালোবাসার সম্প্রীতিপূর্ণ পরিবেশ গড়ে তোলা। কোরআনে কারিম আমাদেরকে বলে যে হে যারা ইমান এনেছ, এক জাতি যেন অন্য জাতি কেহ মনে না করে হতে পারে যে তারা তাদের তুলনায় ভালো, আর কোন নারী বা অন্য নারীকে যেন মনে না করে হতে পারে যে সে প্রথম মহিলা দ্বিতীয় মহিলার তুলনায় উত্তম। তো এটি হলো মৌলিক কোরআনের শিক্ষা। বিভিন্ন জাতি এবং বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি মৌলিক শিক্ষা। এমন কোনো কথা বলবো না যা অন্যের আবেগ অনুভূতি আঘাত করতে পারে। সমস্ত সংবাদ মাধ্যম আজকে ঘৃণা সৃষ্টির জন্য কাজ করছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ অনুভূতি প্রতি শ্রদ্ধা করতেন। একবার এক ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং অভিযোগ করে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অনুভূতিতে আঘাত করেছেন। এখন কে কার বিরুদ্ধে কমপ্লেন করছিল, অভিযোগ করছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ও বন্ধু এবং সাথী, যার জন্য তার বিশেষ আবেগ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু ইহুদি যখন অভিযোগ করলেন মুহাম্মদ সাল্লামের কাছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষাকে দৃষ্টিগোচর রেখেছেন। কোরআনের শিক্ষা হলো কোন জাতির শত্রুতা যেন তোমাকে ইনসাফ বিচ্যুত কাজ করতে বাধ্য প্ররোচিত না করে। মুহাম্মদ সাল্লাম ইহুদিকে জিজ্ঞেস করলেন, আবু বকর কিভাবে তোমার অনুভূতি আঘাত এনেছে? তিনি বলেন, আবু বকর বলেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম খাচ্ছি যাকে আল্লাহ তাআলা মূসার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মূসার উপর প্রাধান্য দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে বিষয়টা কি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইহুদি আসলে কথা আরম্ভ করেছে, ইহুদি মূসার নামে কসম খাওয়া আরম্ভ করে যে মূসাকে আল্লাহ তাআলা সবার উপর প্রাধান্য দিয়েছেন। আমি শুধু তাকে উত্তর দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় রাসূল হিসেবে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে তোমার এমন কথা বলা উচিত হয়নি, এবং তিনি বলেন যে তোমাকে অন্যের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তিনি ইসলাম বলেছেন যে আমাকে মূসার উপর প্রাধান্য দিতে যেও না, যদিও কোরআনের শিক্ষা অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবীদের মোহর আখ্যা দিয়েছেন, তিনি শেষ কেননা তিনি শেষ শরীয়তধারী রাসূল ছিলেন। শরীয়ত কোরআনের আকারে কামেল এবং সম্পূর্ণ শরীয়ত এসে গেছে, এটাই সব মুসলমানের বিশ্বাস। সেই ইহুদির আবেগের প্রতি শ্রদ্ধাবশত মুহাম্মদ ইসলাম তাকে বলেন যে তোমাকে এমন কথা বলা উচিত হয়নি, কারণ তোমার এমন কথা বলা উচিত, কারণ এটি ইহুদির আবেগ অনুভূতিতে আঘাত হানতে পারে। এই ঘটনা তখন ঘটেছে যখন মুহাম্মদ ইসলাম মদিনার শাসক ছিলেন, পুরো ক্ষমতা ছিল তার তখন হাতে। এটি এমন এ ধরনের সম্মান অন্যের আবেগ অনুভূতির প্রতি প্রদর্শন করা উচিত যদি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় কিন্তু কত দুর্ভাগ্যের বিষয় যে এমন শিক্ষা আর এমন আদর্শ সত্ত্বেও যা ইসলাম এবং কোরআনে কারীম প্রতিষ্ঠা করেছে তা সত্ত্বেও এগুলোকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। এটি এর ফলে মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে না, বরং সমাজের শান্তি বিঘ্নিত হচ্ছে। যখন পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানরা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তখন বলা হয় যে এদের ভিতর মুসলমানদের ভিতর সহনশীলতা বলতে কিছু নেই, তারা পাশ্চাত্যের সমাজের সাথে মিলিত হতে চায় না, সমাজে মিশতে চায় না। আর একই সাথে একথাও বলা হয় যে শিক্ষাকে দেশের উপর প্রাধান্য দেওয়া হয়, শিক্ষাকে সমাজের উপর প্রাধান্য দেওয়া হয়, তাই তারা এই দেশের প্রতি কোনোভাবে দেশের অনুগত হতে পারে না। আপনারা খ্রিস্টান ধর্মের ইতিহাস দেখুন, খ্রিস্টান ধর্ম একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। বলা হতো খ্রিস্টানরা তাদের বিশ্বাসের প্রতি অনুগত, দেশের প্রতি নয়। আমি আপনাদেরকে একথা বলতে চাই যে ইসলাম কোন দেশের ব্যাপারে কি শিক্ষা দেয়। ইসলাম বলে যে স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, সত্যিকারের মুসলমানের জন্য তার দেশকে স্বদেশকে ভালোবাসা আবশ্যক। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়, এতে কোনো সন্দেহ নেই, ধর্ম ব্যক্তিগত বিষয়। আর কোরআন কারীম এটি স্পষ্ট করে যে ধর্মের বিষয়ে কোনো প্রকারের জবরদস্তি নেই। যতদিন মানুষ এই নীতি অনুসরণ করবে, মেনে চলবে, শান্তি সমাজের শান্তি থাকবে। ইসলাম বলে যে দেশের আইন এবং কানুনকে শ্রদ্ধা করা, দেশের প্রতি শাসকদের প্রতি অনুগত হওয়া, এটি প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, যেভাবে শরীয়তকে মানা আবশ্যক। একই সাথে ইসলাম আইন প্রণয়নকারীদেরকেও বলে যে ধর্মের বিষয়ে কোন প্রকারের বল প্রয়োগের সুযোগ নেই, জবরদস্তির সুযোগ নেই, তাই গণ নাগরিক অধিকার প্রদানের ক্ষেত্রেও শাসকদের যত্নবান থাকতে হবে, ধর্মীয় বিষয়ে নাক গলানো উচিত নয়। এমন কোন আইন যা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে বা কিভাবে মানুষ ইবাদত করবে এ বিষয়ে যে দেশ যে আইন হস্তক্ষেপ করে, এটি আজকের কোন উন্নত বিশ্বে এই ধরনের কথাকে গ্রহণ করা হয় না। ধর্ম বলে যে সত্য বলো, ধর্মের শিক্ষা হলো সত্য বলো। ইসলাম এই কথার উপর অনেক জোর দেয়। ইসলাম বলে যে অন্যের অধিকারকে খর্ব করবে না, পদদলিত করবে না, চুরি করবে না, হত্যা করবে না, রাহাজানি করবে না, আর যারা কর্তৃপক্ষ তাদের আনুগত্য করো। ইসলামী বিষয়গুলোর উপর অনেক জোর দেয়। এই শিক্ষা কি কোন দেশের আইনের পরিপন্থী হতে পারে? মোটেই নয়। আমি মনে করি না যে আপনারা নেতিবাচক উত্তর দিতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে আমি ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞ এবং অধিকাংশ ইউরোপিয়ান সরকার এবং তাদের নাগরিকদের প্রতি আমি কৃতজ্ঞ, আর সব আহমদী মুসলিম এই কৃতজ্ঞতা প্রকাশে আমার সাথে একমত যে তারা মৌলিক অধিকারকে শ্রদ্ধা করে। হল্যান্ড এবং ডেনমার্কে যা হয়েছে, অনেক মানুষ যেমন ডেনিশ লেখকের কথা আমি উপরে বলেছি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সরকারের বিভিন্ন বিভাগ, এই ধরনের বিকৃত রুচি সম্পন্ন লোকদের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করেছে এবং মুসলমানদের অনুভূতির প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করেছে। এটি উন্নত তাদের নৈতিক চরিত্রের দিকে ইশারা করে। মুসলমানদের যে নাগরিক অধিকার আছে, সে নাগরিক অধিকারের ভিতর থেকে যে তারা প্রতিবাদ করে, কারো আপত্তি করার কোন অধিকার নেই। কিন্তু কোন দেশে বসবাসকারী কোন মুসলমানের আইনকে নিজের হাতে নেওয়ার অধিকার নেই, আর এমন কোন ভাবে কাজ করা উচিত নয় তার আনুগত্যের বিরুদ্ধে যায়। এ বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যেতে পারি না, সময় নেই। কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত কখনো কোন মুসলমানকে যে দেশে বসবাস করে সে দেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অনুমতি দেয় না। ব্যক্তিগত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা আল্লাহর অধিকার প্রদানের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা ইবাদতের পথে যদি কোনো বাধা থাকে, মুসলমানের সেই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আজকে তাদের আইন করে তাদেরকে ধর্মীয় অধিকার থেকে, পাকিস্তানে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতিক্রিয়া কি? আহমদীরা কখনো সেখানে বিদ্রোহ করে নাই, তারা হয়তো ধৈর্য ধারণ করছে সে দেশে, সবর করছে, আর কিন্তু যদি আর যদি ধৈর্য ধারণ করতে না পারে তাহলে তারা দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আহমদীদেরকে আপনাদের ভিতরে স্থান দিয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতা ইংল্যান্ড এবং সরকার এবং সাধারণ মানুষ, ইউরোপের অন্য সকল সাধারণ মানুষ ধর্মীয় স্বাধীনতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা রানী ভিক্টোরিয়াকে এই দৃষ্টিকোণ থেকে মোবারকবাদ জানিয়েছেন। যদি আপনারা আপনাদের দেশের শান্তি চান, নিরাপত্তা চান, তাহলে সেই ধর্মীয় স্বাধীনতাকে আপনারা স্থায়ী বৈশিষ্ট্য অবলম্বন করুন। একটি সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর আচরণ যেন আপনাদেরকে ন্যায়পরণতা বিচ্যুত কাজ করতে বা ইনসাফ বিরোধী কাজে প্ররোচিত না করে। পরস্পরের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করুন, শান্তি প্রতিষ্ঠা আবশ্যক। সুতরাং কোন ধর্মের বা কোন ধর্মের প্রতিষ্ঠাতাকে অসম্মান করা এটি দৈনন্দিন নৈতিকতার পরিপন্থী, আর আল্লাহ তাআলাও এটি পছন্দ করেন না। পৃথিবীর সকল নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর সবাই শান্তির পয়গাম নিয়ে পৃথিবীতে এসেছেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে বোঝার এ নীতিকে বোঝার তৌফিক দান করুন। ইনসাফের দাবি হল সাধারণ মানুষের অধিকার উন্নত বিশ্বে প্রতিষ্ঠা করা উচিত, একইভাবে আন্তর্জাতিক পর্যায়েও সাধারণ মানুষের অধিকার প্রদান করা উচিত, যেন ভালোবাসা, সম্প্রীতি, পূর্ণ সমাজ এবং পরিবেশ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। স্মরণ রাখবেন, যদি আল্লাহ তাআলা কোনো জাতিকে যে ক্ষমতা দিয়েছেন সেটি যদি যথাযথভাবে ব্যবহার করা না হয় তাহলে ভিন্ন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। এটি ঐশী আইন এবং বিশ্বের যে সুপার পাওয়ার আছে তাদেরকে এটি স্মরণ রাখতে হবে। এই যুগে আল্লাহ তাআলা তার এক দাসকে কাদিয়ানের হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালামের শান্তির পয়গাম সহকারে প্রেরণ করেছেন। তিনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন নিষ্ঠাবান দাস ছিলেন, আর আমরা বিশ্বাস করি যে তিনি প্রতিশ্রুত মসীহ এবং মাহদী। কোরআনে কারীমের শিক্ষার আলোকে তিনি মানুষের খোদার প্রতি যে দায়িত্ব করণীয় তা তিনি স্পষ্ট করেছেন, এবং মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়িত্ব তাও তিনি স্পষ্ট করেছেন। যদি মানুষ এই বাস্তবতাকে বোঝে তাহলে পৃথিবী এটি জান্নাতে পরিবর্তিত হতে পারে। এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের শিক্ষা যা আহমদিয়া জামাত বিশ্বের সকল কোণায় প্রচার করছে, এবং আল্লাহ তাআলার ফজলে আমরা সফলতা লাভ করছি। কেননা তিনি তার খেলাফত রয়েছে, প্রত্যেক আহমদি খেলাফতের সাথে সংশ্লিষ্ট, বিশ্বস্ততা এবং ভালোবাসার সাথে তারা সংশ্লিষ্ট। এই সংশ্লিষ্টতার কারণেই আহমদেরা সারা বিশ্বে সত্যিকারের ইসলামী শিক্ষার মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। তাদের স্বদেশের প্রতি একনিষ্ঠ ভালোবাসা আছে, আর আহমদিরা বিশ্বের 190টি দেশে প্রতিষ্ঠিত। তারা যে দেশে বসবাস করে স্বদেশের প্রতি ভালোবাসার সত্ত্বেও ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম প্রতিষ্ঠাতার প্রতি তারা সম্পূর্ণভাবে অনুরক্ত। প্রত্যেক আহমদী এবং আহমদিয়া খেলাফত গত 100 বছর ধরে এই কাজ করে আছে, আর এই পয়গামে আমরা আমাদের সাধ্য অনুসারে বিশ্বের সবার কাছে পৌঁছাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ এই পয়গাম ক্রমশ প্রসার লাভ করবে, আর পৃথিবী স্রষ্টার দিকে ঝুঁকবে এবং ভালো শান্তি এবং সম্প্রীতির একটা নমুনা হিসেবে বিশ্বরূপান্তরিত হবে। আমি আশা করি বিভিন্ন ধর্মের বা ফেরকার মানুষ যারা এখানে এসেছেন তারা সহযোগিতার হাত বাড়াবেন আমাদের প্রতি, কেননা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর শান্তির জন্য এবং মানুষের জীবনের জন্য, অস্তিত্বের জন্য এটি একান্ত আবশ্যক, মানবতার জন্য এটি।